الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله تسلم خيرا مدني چینل দর্শকবৃন্দ আপনাদের সম্মুখে আবার উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের বাস্তব কাহিনী নিয়ে। আপনারা হয়তো অবগত রয়েছেন যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা কি জানতে পারি। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই অনুষ্ঠানে আমরা এক একটি কাহিনী ঘটনা যেটা ইসলামের বাস্তব ঘটনা সেটা আমরা শুনতে পাই। আজকে এমনই একটি বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আসুন আমরা ঘটনা শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির লক্ষ্যে আপনাদের সম্মুখে ইসলামের বাস্তব ঘটনা উপস্থাপন করব। আপনারা নিয়ত করুন যে এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব এবং এ থেকে যে মাদানী ফুল আমরা সংগ্রহ করতে পারব সেটা নিজের জীবনে বাস্তবায়ন করব, অপরের কাছে পৌঁছে দিব। দালাইল খৈরাত শরীফের মধ্যে রয়েছে যে তাজিদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আমার উপর দুরুদে পাক প্রেরণ করে তখন ওই দুরুদ শরীফ তাৎক্ষণিকভাবে তার জবান থেকে বের হয়ে দুনিয়ার সমস্ত প্রান্তর ও সমুদ্র অতিক্রম করে পূর্ব কিংবা পশ্চিম দিকে ছুটে যায়, আর দুনিয়ার এমন কোন প্রান্তর ও সমুদ্র বাকি থাকে না যার উপর দিয়ে ওই দুরুদে পাক অতিক্রম করে না, আর বলতে থাকে আমি অমুকের পুত্র অমুকের দুরুদ, যে সৃষ্টিকুল সরদার হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর প্রতি প্রেরণ করেছে। এরপর এমন কোন জিনিস বাকি থাকে না যে ওই দুরুদে পাক, অর্থাৎ যে দুরুদে পাক যিনি পাঠ করেছেন তার উপর রহমতের দোয়া করে না, আর ওই দুরুদে পাক থেকে একটা পাখি সৃষ্টি করা হয় যার 70,000 ডানা থাকে, প্রতিটি ডানায় 70,000 পালক, প্রতিটি পালকে 70,000 মাথা এবং প্রত্যেক মাথায় 70,000 চেহারা এবং প্রত্যেক চেহারায় 70,000 মুখ, প্রত্যেক মুখে 70,000 জিহ্বা এবং প্রত্যেক জিহ্বায় 70,000 ভাষা থাকে, যারা যেই জবান দিয়ে ওই পাখি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে, আর আল্লাহ তাআলা এসব তাসবিহর সওয়াব ওই দুরুদে পাক পাঠকারীর জন্য লিপিবদ্ধ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া মাদানী ইয়া আরবি ইয়া হাশিম ইয়া মুত্তালিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে দুরুদ শরীফের কি ফজিলত কি মর্তবায় রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে ইসলামের বাস্তব ঘটনায় আমরা একজন নওজোয়ান, একজন যুবক এবং সাহসী মুখলিস নিষ্ঠাবান যুবকের ঘটনা শ্রবণ করব, যে যুবক তার ভাষার মাধ্যমে, তার ইনফিরাদি কোশিশের মাধ্যমে, তার নেকির দাওয়াতের মাধ্যমে একজন বাদশার জীবনকে বদলে দিয়েছিল। আসুন আমরা শ্রবণ করি হযরত সাইয়েদুনা খালিদ বিন সুফিয়ান ইবনুল আহতাম আলাইহি রহমাতুল্লাহিল আজাম থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমাকে ইয়ামেনের গভর্নর সুফিয়ান ইবনে উমর ইরাকের একটি দলের সাথে খলিফায়ে হিসাম, অর্থাৎ হিসাম ইবনে আব্দুল মালিক এর নিকট পাঠিয়ে দিলেন। যখন আমি সেখানে পৌঁছালাম তখন দেখতে পেলাম খলিফা হিসাম ইবনে আব্দুল মালিক নিজের বাহিনী নিয়ে, তার পরিবার পরিজন নিয়ে, তার খাদিম এবং সেবক সেবিকাদেরকে নিয়ে কোথাও ভ্রমণের জন্য যাচ্ছেন। আমি তার সাথে সঙ্গ হয়ে গেলাম সেই সফরে, যেখানে তার বাহিনী ছিল, তার পরিবার পরিজন ছিল, আমিও তাদের সঙ্গী হয়ে গেলাম। খলিফা এমন একটি স্থানে তার বাহিনীকে অবস্থান নেওয়ার হুকুম দিলেন, যে স্থানটার বর্ণনা কিছুটা এরকম যে সেখানের জমিন হবে প্রশস্ত, সে উপত্যকায় গাছ গাছালি তরুলতার সমাহার হবে, এবং যেখানে বসন্তকাল এর কয়েকবার বৃষ্টিও হয়েছে, এবং সেখানের গাছগুলো ফুলে ফলে পরিপূর্ণ, আর সেখানকার জমিন এর মাটি পরিচ্ছন্ন। খলিফা যা হুকুম দিলেন তাই করা হলো। অর্থাৎ খলিফার বাহিনীকে খলিফা হিশার ইবনে মালিক যে হুকুম দিয়েছিলেন এমন একটি উপত্যকায় নিয়ে যাওয়ার জন্য, সেই উপত্যকায় উপস্থাপিত, সেই উপত্যকার মধ্যে তারা গিয়ে পৌঁছলেন, যেখানে কয়েকবার বসন্তকালে বৃষ্টি হয়েছিল, ফলশ্রুতিতে সেখানকার গাছপালাগুলো ফলে ফুলে পরিপূর্ণ ছিল, তরুলতাগুলো সতেজ ছিল, এবং সেখানের মাটি এমন ছিল যে যেটার মধ্যে দেখতে সেটা কাপড়ের মতো, কর্পূরের নেই মাটি, আর এটা ঢিলা এমন ছিল যে ঢিলার মধ্যে হাতে নিলে কোন প্রকার ধুলুবালি হাতের মধ্যে লাগত না। সেখানে খলিফা হুকুম দিলেন যে তাহার জন্য যেন খিমা তৈরি করা হয়। তাবু তৈরি করার নির্দেশ পেয়ে খলিফার জন্য এক বিশেষ তাবু নির্মাণ করা হলো, রেশমি কাপড়, যেটা কিনা সুফিয়ান ইবনে উমর ইয়ামেন থেকে ওই খলিফার জন্য পাঠিয়েছিল। সেই ইয়ামিনি রেশমি কাপড় দিয়ে তাবু তৈরি করা হলো, আর সেখানে রেশমি কাপড়ের বিছানা বিছিয়ে দেওয়া হলো, এবং রেশমি লাল কাপড়ের বালিশ সেখানে রেখে দেওয়া হলো। যখন এসব কিছুর আঞ্জাম সুসম্পন্ন হলো, তখন খলিফা তার স্থানে তার আসনে আসীন হলেন, আর অন্যান্য ব্যক্তিবর্গরা ও তাদের নিজ নিজ স্থানে অবস্থান নিলেন। ওই ব্যক্তি অর্থাৎ হযরত সাইয়েদুনা খালিদ ইবনে সুফিয়ান ইবনুল আহতাম তিনি বলেন যে আমিও একটি স্থানে বসে গেলাম। খলিফার বসার পর তার আলোচনা শুরু হলো। আমি একটু উঁকি দিয়ে খলিফার দিকে তাকালাম। যখন খলিফার চেহারার সাথে আমার চেহারা মিলে গেল, তখন খলিফা আমার দিকে এইভাবে তাকালেন যেন ওনার চোখ কিছু বলছে। আমি ওনার চোখের ভাষা বুঝতে পারলাম, হয়তো উনি আমাকে বলছেন, বলো তোমার কি বলার রয়েছে। সুফিয়ান ইবনে আহতাম তিনি বলেন যে আমি খলিফার এই চোখের ভাষা পড়ে বলতে লাগলাম, হে আমিরুল মুমিনিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে রাখুক, আপনার মঙ্গলময় দীর্ঘায়ু আল্লাহ তাআলা আপনাকে দান করুক। হে আমিরুল মুমিনিন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার উপর রহমত নাসিল করুন, এবং আপনাকে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, এবং খিলাফতের যে কার্যাবলী রয়েছে সেগুলোকে সঠিকভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করুন, এবং আপনার শেষ পরিণতি এমন হোক যেন প্রশংসাযোগ্য, আর আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আপনাকে এই যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত এর শুকরিয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি তাকওয়া ইখতিয়ার করতে পারেন, আপনি যেন খুদা বীরু হতে পারেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে যে অঢেল এবং পূত পবিত্র নিয়ামত দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আরো বরকত দান করুক, যার মধ্যে কোনো ময়লা নেই, যার মধ্যে কোনো বিন্দুমাত্র ত্রুটি নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন নিয়ামত দান করেছেন যেটার মধ্যে খুশি এবং খুশি, স্বাচ্ছন্দ্য এবং স্বাচ্ছন্দ্য রয়েছে, যেটার মধ্যে কোনো দুঃখ নেই, পেরেশানি নেই, দ্বিধাগ্রস্ততা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন নিয়ামত দিয়েছেন। সুতরাং হে আমিরুল মুমিনিন, আপনি যেন এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেন। তাছাড়া আপনি এমন ব্যক্তি, মুসলমানদের জন্য আপনি বিশ্বস্ত খলিফা, আর আপনি তাদের খুশি এবং তাদের স্বাচ্ছন্দ্যের কারণ। হে আমিরুল মুমিনিন, যখনই তারা কোন মুসিবতে পড়ে, পেরেশানগ্রস্ত হয়, তখন আপনার কাছে দৌড়ে চলে আসে, আপনার দিকে প্রত্যাবর্তিত হয় এবং তারা মুশকিলের সময়, মুসিবতের সময়, পেরেশানির সময় আপনাকে আশ্রয়স্থল বানিয়েছে। হে আমিরুল মুমিনিন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে আপনার প্রতি কুরবান করুক। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার সম্মুখে বসার তৌফিক দিয়েছেন, আপনার সঙ্গ অবলম্বন করার তৌফিক দিয়েছেন, আপনার সাক্ষাৎ আমাকে দিয়ে দিয়েছেন, সুতরাং আমার উচিত হচ্ছে যে আপনাকে নেকির দাওয়াত দেব। আমার এটা কর্তব্য যে আমি আপনাকে এই সুযোগ হাতছাড়া না করে আপনাকে ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দেব, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা অঢেল নিয়ামত আপনার উপর দিয়েছেন এবং আপনাকে যে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন সেটার কথা আপনাকে স্মরণ করিয়ে দিব, এবং আপনাকে এটাও স্মরণ করিয়ে দিব যে কোন কোন নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এবং এগুলোকে কিভাবে শুকরিয়া জ্ঞাপন করতে হয়, এই নিয়ামতগুলো পাওয়ার পর শুকরিয়া জ্ঞাপন করার পদ্ধতি আপনাকে স্মরণ করিয়ে দিব, আপনাকে উৎসাহ দিব, এটা আমার জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আর এটার একটা উত্তম পদ্ধতি হচ্ছে যে আপনাকে আমি ওই সকল বাদশাহদের কাহিনী শোনাবো, ঘটনা শোনাবো যারা আপনার পূর্বে গত হয়ে গিয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য নিয়ামত দিয়েছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো পাকিজা নিয়ামত, পবিত্র পুতু পবিত্র নিয়ামত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামত যাদের উপরে অঝর ধারায় বর্ষণ করেছিল তাদের ঘটনা আমি আপনাকে শোনাব। এই কথা শোনার পর ওই খলিফা তিনি বলতে লাগলেন হিশাম বিন আব্দুল মালিক, যে শোনাও তোমার কি বলার রয়েছে, বলো। তখন সুফিয়ান ইবনে আহতাম সে বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, তাহলে শুনুন যে ওই বাদশাহ যার ব্যাপারে আপনাকে বলবো, সে এমন এক ব্যক্তি ছিল আপনার মতো, সেও ভ্রমণকে পছন্দ করত, সে ও এমন একটি মুহূর্তে ভ্রমণ করার পছন্দ করত যেমন মুহূর্তে আপনি ভ্রমণ করা পছন্দ করেন, অর্থাৎ আপনি বসন্তকালে ভ্রমণ করা পছন্দ করেছেন, সেও এরকম বসন্তকালে ভ্রমণ করা পছন্দ করত এবং সেও এরকম ভাবে একটি ভ্রমণের জন্য রওনা হয়েছিল এবং তার বাহিনীকে হুকুম দিয়েছিল যে তারা যেন এমন একটা উপত্যকায় তাকে নিয়ে চলে যেখানের মাটি পুত পবিত্র পরিচ্ছন্ন এবং যেখানে বসন্তকালে কয়েকবার বৃষ্টি হয়েছে, ফলে গাছপালা এবং তরুণতাগুলো সতেজ হয়ে গিয়েছে, ফলে ফুলে পরিপূর্ণতা লাভ করেছে। সুতরাং ওই বাদশাকে তার বাহিনী এমন একটা উপত্যকায় নিয়ে গেলেন যেটার বর্ণনা করা হলো। যখন বাদশাহ ওই উপত্যকায় পৌঁছালেন, তখন সে তার উপর যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামত গুলোকে সামনে রেখে সে গর্ব করে ধম্ব করে বলতে লাগলো, যেমন নিয়ামত আমাকে দেওয়া হয়েছে এমন নিয়ামত কি আর কাউকে দেওয়া হয়েছে? এমন আতিম শান মর্তাবাওয়ালা নিয়ামত কি আর কাউকে দেওয়া হয়েছে? সে দম্ভ করে বলতে লাগলো। ওই সময় ওই বাহিনীর মধ্যে একজন সত্যবাদী যুবক ছিল, মধ্যে মুজাহিদ ছিল। সে বাদশার এই কথা শ্রবণ করার পর সাহসিকতার সহিত দুঃসাহসিক ভাবে বলতে লাগলো, হে বাদশা, আপনি অনেক মন্দ কথা বলেছেন এবং অনেক মন্দ বিষয়ের প্রতি, অনেক বড় একটি বিষয়ের ব্যাপারে আপনি আজকে জানতে চেয়েছেন। যদি আপনার ইজাজত হয়, আপনার অনুমতি হয়, তাহলে আমি এটার জবাব দেব। বাদশা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো। ওই মর্দ মুজাহিদ নওজোয়ান দুঃসাহসী মুখলিস ইবাদত গুজার সেই যুবক বলতে লাগলো, হে বাদশা, এই যে নিয়ামত আপনার কাছে রয়েছে, একটি বার আপনি চিন্তা করে দেখুন যে এই নিয়ামত কি এমনি আপনার কাছে চলে এসেছে? এই নিয়ামত গুলো আসার উপায় কি? এই নিয়ামত আপনার কাছে আছে, সেটা কি চিরস্থায়ী, চিরদিন থাকবে? এই নিয়ামতের কমতি হবে না? এই নিয়ামত কি কমে যাবে না কখনো? ওই যুবক আরো বলতে লাগলো, হে বাদশা, আপনি এই নিয়ামত কি উত্তরাধিকার সূত্রে পাননি? আর এই নিয়ামত গুলো কি আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে না? আপনার পরবর্তী প্রজন্ম উত্তরাধিকার সূত্রে সেগুলোর হকদার হবে না? যখন ওই যুবকের মুখলিস ইবাদত গুজার এবং সাহসী যুবকের এই কথাগুলো বাদশা শুনল, তখন বাদশার অন্তরের মধ্যে পরিবর্তন চলে আসল। সে বলতে লাগলো, হে মুবাল্লিক, হে নওজোয়ান, তুমি যা বলেছ সঠিক বলেছ, সত্য বলেছ, কেননা এই নিয়ামত গুলো কমতি আছে, একদিন কমে যাবে অথবা শেষ নিঃশেষ হয়ে যাবে। আর যেভাবে এগুলোর আমি অধিকারী হয়েছি, আমার পরবর্তী প্রজন্ম উত্তরাধিকার সূত্রে আমার মৃত্যুর পর এগুলোর হকদার হবে। একথা শুনে ওই সাহসী মুবাল্লিক আরো সচেতনতার সহিত আরো আগ্রহ ভরে বলতে লাগলো, হে বাদশা, যখন আপনি এটা মেনে নিয়েছেন, যখন আপনি এটা জেনে নিয়েছেন যে এই কথাগুলো সত্য, তাহলে কেন এই তুচ্ছ বিষয়ের প্রতি আপনি ফখর করছেন? এই তুচ্ছ বস্তু যা আপনি পেয়েছেন, সম্পদ যা আপনার হকের মধ্যে এসেছে, এগুলো নিয়ে কেন আপনি অহংকার করছেন, দম্ভ করছেন? সেটা তো অনেক আশ্চর্যের ব্যাপার। হে বাদশা, এই নিয়ামত আপনার কাছে অনেক কম সময় স্থায়ী হবে, ক্ষণস্থায়ী। আর যখন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, তখন খালি হাতে যাবেন। আর কাল কিয়ামতের দিন আপনাকে এই সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর এমন একটি মুহূর্ত কিয়ামতের দিন, এটা কঠিন কঠিন অবস্থা, কঠিন মুহূর্ত, তারপরও আপনি এই নশ্বর দুনিয়ার প্রতি অন্তর মন লাগিয়ে বসে আসেন, কেনই বা বসে থাকবেন? দিনের প্রতি দরদি এবং মিষ্টভাষী সেই মুবাল্লিগ মুখলিস সাহসী মুবাল্লিগের কথাগুলো বাদশার অন্তরে
তাসিরের তীর হয়ে বিদ্ধ হলো। এমন প্রভাব পড়ল যে বাদশার দুনিয়া উলট পালট হয়ে গেল, উদাসীনতার পর্দা তার চোখ থেকে সরে গিয়ে সে প্রকৃত হাকিকি অবস্থায় ফিরে আসলো। বাদশা অস্থির হয়ে গেল এবং বলতে লাগলো, হে নজওয়ান, তাহলে তুমি বলো যে আমি এই অবস্থা থেকে, এই পরিস্থিতি থেকে কিভাবে পরিত্রাণ পাব, কিভাবে আমি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে আমার আসল উদ্দেশ্য, যেটা আমার প্রকৃত উদ্দেশ্য হওয়া চাই, দুনিয়াতে আসার যে মকসদ হওয়া চাই, এই মকসদে আসলিতে আমি কিভাবে পৌঁছাতে পারব। সুতরাং ওই নওজোয়ান মুবাল্লিক বাদশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে বাদশাহ, আপনার জন্য দুটি পথ খোলা রয়েছে, আপনার এই পরিস্থিতি থেকে পরিত্রাণের দুটি রাস্তা রয়েছে। এক নম্বর রাস্তা যে আপনি আপনার বাদশাহী ছেড়ে দিবেন, বাদশাহীর তাজ আপনার মাথা থেকে ছড়িয়ে ফেলবেন এবং সমস্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাবেন এবং আপনি দরবেশের পোশাক পরিধান করবেন, কোনো একটি পাহাড়ের মধ্যে আপনি গিয়ে নিজের স্থান বানিয়ে নেবেন এবং সেখানে বসে বসে আল্লাহ তাআলার তাসবিহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মুশগুল হয়ে যাবেন। এক দ্বিতীয় রাস্তা, আপনি আপনার বাদশাহিত্বের মধ্যে থাকবেন, আপনার বাদশাহী চালিয়ে যাবেন, কিন্তু আপনার বাদশাহী চালানো অবস্থায় সমস্ত কাজে আল্লাহ তাআলার আনুগত্য করবেন, সমস্ত সিদ্ধান্তে শরীয়তের উপর অটল থাকবেন এবং ন্যায়পরায়ণতা, ইনসাফ, ন্যায় নিষ্ঠার সহিত প্রত্যেকটি কাজ আঞ্জাম দিবেন, প্রত্যেকটি কাজ ন্যায় নিষ্ঠার সহিত সম্পন্ন করবেন, হোক সুখ কিংবা দুঃখ, হোক অভাব কিংবা ধনাঢ্যতা, সমস্ত অবস্থায় নিজের রব তাআলা আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকরিয়া আদায় করবেন। এই দুটি রাস্তা থেকে যেকোনো একটি রাস্তা আপনি বেছে নিতে পারেন। বাদশা ওই নওজোয়ানের কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল, অতঃপর বলতে লাগলো, হে নওজোয়ান, তুমি আগামীকাল সকালবেলায় প্রত্যুষে আমার কাছে সর্বাগ্রে চলে আসবে। আমি আগামীকালই এই দুটি রাস্তার যেকোনো একটি রাস্তা বেছে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দেব, কেননা আজ রাত আমি এই ব্যাপারে চিন্তা গবেষণা করতে চাই যে আমার কোন রাস্তাটি উত্তম হবে, ভালো হবে, কোন রাস্তাটি আমার জন্য মঙ্গলময়। সুতরাং ওই নওজোয়ান চলে গেল, বাদশা তার তাঁবুতে ফিরে গেল এবং বাদশা দুটি রাস্তার ব্যাপারে চিন্তা চেতনার মধ্যে মগ্ন হয়ে গেল। আর যখন পরের দিন আসবে সেই ব্যাপারে বাদশা কিছু ভবিষ্যৎবাণী করেছিল, এটাও বলেছিল নওজোয়ানকে যে, হে নওজোয়ান, যখন তুমি আগামীকাল আসবে তখন আমি যে সিদ্ধান্তে উপনীত হব, একটি সিদ্ধান্ত, তুমি দুটি রাস্তা দেখিয়েছ, এই দুটি রাস্তার মধ্যে যে প্রথম রাস্তাটি এটা যদি আমি বেছে নেই তাহলে তুমি আমার সাথী হবে, তোমার কথা মতো আমি চলব, সর্বকাজে তোমার অনুসরণ করব। আর যে দ্বিতীয় সিদ্ধান্তটি, অর্থাৎ আমার বাদশাহী চলতে থাকবে, যদি এটার মধ্যে আমি উপনীত হই তাহলে আমি তোমাকে আমার প্রধানমন্ত্রী বানাব, সমস্ত সিদ্ধান্তে তোমার পরামর্শ মতো করব এবং আল্লাহ তাআলার ইতাআত, তোমার দেখানো পথে আমি চলব। সুতরাং যখন পরদিন সকালবেলা ওই মুখলিস মুবাল্লিক বাদশার কাছে পৌঁছে গেল। এই নওজোয়ান দেখতে পেল যে বাদশাহ তার শাহী তাজ তার মাথা থেকে সরিয়ে ফেলেছে, তার শাহী লিবাস পোশাক তার শরীর থেকে খুলে ফেলেছে, ফকির ও মিসকিনের পোশাক পরিধান করে নিয়েছে। সেই বাদশাহ পাক্কা পরিপূর্ণ পরিপক্ক ইরাদা করে নিয়েছিল, ইচ্ছা করে নিয়েছিল যে সে এখন নির্বিঘ্নে এবং নিরালে অর্থাৎ নির্জনে গিয়ে সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে। সুতরাং ওই বাদশাহ তার মাথার তাজ, তার বাদশাহিয়ত, তার বাদশাহী সব কিছু ছেড়ে দিয়ে মুখলিস মুবাল্লিগের সাথে জঙ্গলে চলে গেল এবং সেখানে গিয়ে শেষ সময় পর্যন্ত তারা উভয়ই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে হাকিকি প্রকৃত পক্ষে যেই বাদশাহিয়ত রয়েছে, প্রকৃত বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে গেল। বনু তামিমের ওই মশহুর একজন কবি রয়েছেন আদি ইবনে যাইদুল ইয়াদি আল মারওয়াদি, সে ওই বাদশার ব্যাপারে কিছু কবিতাও লিখেছিল, সেটার কিছুটা উপস্থাপন করছি দর্শকবৃন্দ। হে জামানার লোকেরা, তোমরা কেন জামানাকে যুগকে গালি দাও? তোমরা কি এটা নিশ্চিত যে তুমি সর্ববিষয়ে পরিপূর্ণ এবং তুমি প্রত্যেকটা দুষ্টুটি থেকে মুক্ত? ওই কবিতার আরেক লাইনের মধ্যে এটাও এসেছে যে তুমি কি এই যুগ থেকে জামানা থেকে এটা পাক্কা ওয়াদা নিয়ে নিয়েছো যে, অথবা তুমি কি জাহিল মূর্খ নাকি অহংকারী? প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই কবি আরো বলেছে এমনও কি ব্যক্তি আছে যে তাকে মৃত্যু ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার কাছে মৃত্যু কোন আসবেই না, অথবা এমন কোন ব্যক্তি কি আছে যে তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে নিবে? এভাবে অনেক শের অনেক পংক্তি লিখেছেন। অতএব ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনাদের হয়তো স্মরণ আছে যে এই ঘটনা হযরত সাইয়েদুনা খালিদ ইবনে সুফিয়ান ইবনে আহতাম, তিনি বাদশাহ হিসাম কে বর্ণনা করছিলেন, অর্থাৎ হিসাব ইবনে মালকের কাছে বর্ণনা করছিলেন ওই হযরত সাইয়েদুনা খালিদ ইবনে সুফিয়ান ইবনে আহতাম। যখন ওই কথাগুলো হযরত সাইয়েদুনা খালিদ ইবনে সুফিয়ান ইবনে আহতামের বর্ণনা বাদশার ঘটনা শ্রবণ করলেন খলিফা হিসাব ইবনে আব্দুল মালিক, তিনি কান্না করতে লাগলেন, আর এত কান্না করলেন যে ওনার দাড়ি ভিজে গেল অশ্রু জলে, অশ্রুর মাধ্যমে দাড়ি ভিজে গেল, তার পাগড়ি ইমামা সেটাও ভিজে গেল। অতএব ওই খলিফা হুকুম দিলেন যে তার তাবু যেন ভেঙে ফেলা হয়, তার বিছানা যেন উঠিয়ে নেওয়া হয় এবং সে তার সমস্ত বাহিনী নিয়ে নিজের ঘরের দিকে ফিরে গেলেন। পরবর্তীতে কি হলো ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, খলিফা হিসাব ইবনে মালিক সে যখন তার ঘরে ফিরে গেল তখন তার মহলের একটি কোণার মধ্যে তিনি ইবাদতের মধ্যে মুশকুল হওয়ার ইরাদা করে নিলেন, ইচ্ছা করে নিলেন, এবং তার যে ভাইয়েরা ছিল ভাইদের কাছে সমস্ত খিলাফতের যত দায়িত্ব ছিল সেই দায়িত্ব বুঝিয়ে দিলেন এবং ইবাদতের মধ্যে মুশকুল হয়ে গেলেন। এই অবস্থা দেখে ওই ব্যক্তি অর্থাৎ খালিদ হযরত সাইয়েদুনা মালিক ইবনে হিশামের ওই অবস্থা থেকে লোকেরা হযরত সাইয়েদুনা সুফিয়ান ইবনে আহতামের কাছে ছুটে চলে আসলো এবং বলতে লাগলো, হে সুফিয়ান ইবনে আহতাম, আপনি বাদশার সাথে, আমিরুল মুমিনের সাথে কি অবস্থা করেছেন, ওনাকে কি বানিয়ে দিয়েছেন আপনি, তিনি দুনিয়ার স্বাদ একেবারেই ভুলে গিয়েছেন, আর তিনি বাদশাহিয়ত ছেড়ে দিয়েছেন, ঘরের এক কোনাকে আশ্রয়স্থল বানিয়ে নিয়েছেন, আপনি কি করেছেন? তখন সুফিয়ান ইবনুল আতাম বলতে লাগলো, হে লোকেরা সাবধান, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে এই ব্যাপারে ওয়াদা করেছি, যখনই আমি কোনো বাদশার সাথে সাক্ষাৎ করব, বাদশার সাথে আমার সাক্ষাৎ হবে, তখন তাকে নেকির দাওয়াত দেব এবং তাকে মন্দ কাজ থেকে, মন্দ কথা থেকে তাকে মানা করব, তাকে নিষেধ করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর শরণ অবশ্যই তাকে আমি করাব। অতএব খলিফা এবং এই নসিহত এমন প্রভাব পড়ল যে খলিফা তার নসিহতের মাধ্যমে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল, এবং তিনি তার পরবর্তী যে জীবন রয়েছে, জিন্দেগি রয়েছে, আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে কাটিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকের যেই ঘটনা আমরা শুনতে পারলাম, এখানে অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। প্রথমত মাদানী ফুল হচ্ছে, আপনি বাদশাহ, আপনি রাজা, আপনি প্রজা, আপনি উজির, আপনি মন্ত্রী, আপনি সাধারণ মানুষ, আপনি যেই হন না কেন, আমি যেই হই না কেন, আল্লাহ তাআলার নিয়ামত কিন্তু আমাদের উপর রয়েছে। অতএব আমাদেরকে প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা দরকার। ইসলামী ভাইরা, আসুন না আমরা দাওয়াত ইসলামীর মাদানী মহলে সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামীর মাদানী মহলে থেকে শেখে তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি ফি জামানার মধ্যে এটাই চাচ্ছেন যেন আমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হয়ে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।